বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 22 এপ্রিল, 9 বৈশাখ এবং ফার্সি 2 উর্দিবেহেস্ত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো 2টি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি 2টি প্রতিবেদন, আজারবাইজানে হিজাব নিষিদ্ধের প্রতিক্রিয়া নিয়ে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশের পার্বত্য জেলা চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্পে পুলিশ শ্রমিক সংঘর্ষে শ্রমিক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি। থাকবে দৃষ্টিপাতের 2য় পর্যায়ে। দৃষ্টিপাতের পথ থাকবে পবিত্র রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন রমজান খোদা প্রেমের অনন্য উৎসব। প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে স্বাস্থ্য কথা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইসরায়েলি পরমাণু স্থাপনার কাছে সিরিয়া থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাত, এটিকে শনাক্ত করাই সম্ভব হয়নি বলে ইহুদিবাদী সেনাবাহিনীর স্বীকারোক্তি। সিরিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। দিমোনায় আঘাত হানলে পরিণতি কী হতে পারত তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত 24 ঘণ্টায় আরও 98 জনের মৃত্যু। বাংলাদেশকে টিকা দেওয়ার সাধ্যমতো চেষ্টা করার আশ্বাস নয়াদিল্লির। এবং দিল্লির গুন্ডাদের বাংলা দখল করার প্রচেষ্টা প্রতিহত করার হুমকি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বাংলাকে গুজরাটিদের হাতে তুলে না দেওয়ার আহ্বান। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইহুদিবাদী ইসরায়েলের গোপন পরমাণু স্থাপনা দিমোনার কাছে সিরিয়া থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী এ খবর দিয়েছে। তারা বলছে ইসরায়েলের একটি যুদ্ধবিমান লক্ষ্য করে সিরিয়ার সামরিক বাহিনী ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়ে, তবে তা দিমোনা পরমাণু স্থাপনার কাছে গিয়ে পড়ে। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান আজ ভোরে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ওই মুখপাত্র জানান সিরিয়ার দীর্ঘপাল্লার SA-5 ক্ষেপণাস্ত্র ছিল এটি এবং রাশিয়ার S-200 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা ছোঁড়া হয়। মুখপাত্র জানান ক্ষেপণাস্ত্রটি দিমোনা পরমাণু স্থাপনার চুল্লিতে আঘাত করেনি, বরং এটির 30 কিলোমিটার দূরে পড়েছে। ঘটনার পরপরই ইসরায়েল ও পশ্চিমা গণমাধ্যম ধারণা করতে থাকে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান এ ঘটনায় জড়িত। সম্প্রতি ইরানের নাথানস পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক হামলার পর তেহরান ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। ওই হামলার পর ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে।
দখলদার ইহুদিবাদী ইসরায়েল শেষ পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অকার্যকারিতার কথা স্বীকার করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিখাই আদ্রাই আজ বলেছেন, সিরিয়া থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটির বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রটিকে ট্র্যাক করতে পারেনি তাদের ব্যবস্থা। তিনি নিজের টুইটার পেজে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখার পর এ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে, কিন্তু এর আগেই ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছিল তাদের ব্যবস্থা সিরিয়ার ক্ষেপণাস্ত্র ট্যাগ করার পর সেটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কিন্তু তা সিরিয়ার ক্ষেপণাস্ত্রে আঘাত করতে পেরেছে কিনা সে বিষয়ে তারা নিশ্চিত নন। এর কয়েক ঘণ্টা পরই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার কথা স্বীকার করা হল। দিমুনা পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর দখলদার ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিমুনা পরমাণু কেন্দ্রে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানলে পরিণতি কী হতে পারত তা নিয়ে আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট। তাতে বলা হয়েছে, গতরাতের ক্ষেপণাস্ত্রটির আঘাতের স্থানটি যদি দিমুনা পরমাণু স্থাপনা হতো তাহলে আজ ইসরায়েলের জনজীবন স্বাভাবিক থাকত না। একটি ক্ষেপণাস্ত্রের আঘাতই ইসরায়েলের জন্য আসন্ন বড় বিপদের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলে তাতে মন্তব্য করা হয়েছে। পত্রিকাটি আরও লিখেছে, দিমুনা পারমাণবিক কেন্দ্রের কাছের এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা সব বিপদকে একসঙ্গে স্মরণ করিয়ে দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের গোপন পরমাণু স্থাপনা দিমুনার কাছে সিরিয়া থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে এমন অভিযোগ এনে তেল আবিব সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালিয়েছে। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে দেশটির সামরিক বাহিনী ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় 4 সেনা আহত ও কিছু সম্পদের ক্ষতি হয়েছে। সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র দিমুনা পরমাণু স্থাপনার কাছে আঘাত হানার জবাবে দামেস্কের কাছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যাটারি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে তেল আবিব দাবি করেছে। তবে সিরিয়া এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের নবনিযুক্ত উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা ফাল্লাহজাদে বলেছেন, ইসলামের শত্রুদের পতন আসন্ন। যেমনটি কয়েক বছর আগে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, অদূর ভবিষ্যতেই পৃথিবীতে ইহুদিবাদী ইসরায়েল বলে কিছু থাকবে না। তিনি আজ কুদস ফোর্সের সাবেক উপপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ হেজাজির স্মরণসভায় একথা বলেন। ফাল্লাহজাদে আরও বলেন, আমাদেরকে যদি 1012 টুকরো টুকরো করা হয় তবু ইসলাম রক্ষার সংগ্রাম চালিয়ে যাব, কাফেরদের মোকাবেলার পথ থেকে সরে দাঁড়াব না। তিনি বলেন, পশ্চিম এশিয়া সহ গোটা বিশ্বেই দখলদারদের খাঁটি ও আস্তানার পাশেই প্রতিরোধ সংগ্রামীরা রয়েছেন, তারা কখনোই দখলদারদের বিরুদ্ধে সংগ্রাম বন্ধ করবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত 24 ঘণ্টায় আরও 98 জনের মৃত্যু হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত পরিসংখ্যান সহ রিপোর্ট করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত 24 ঘণ্টায় আরও 98 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে 10,781 জনের মৃত্যু হল। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 4,014 জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7,37,074 জন। তাদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন 6,42,449 জন। গতকাল বুধবার সকাল 8টা থেকে আজ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে 27,429 জনের। আর নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার 14.063%। এদিকে চুক্তি অনুযায়ী ভারত থেকে করোনা ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চয়তার মাঝে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আজ জানিয়েছেন, আমাদের সীমিত উৎপাদনের মধ্যেও বাংলাদেশকে টিকা দেওয়ার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি। বৃহস্পতিবার সকাল 9:30 দিকে ভারতের আগরতলা থেকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ওদিকে ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা বুধবার ভারতীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী জুন জুলাইয়ের আগে করোনার টিকা রপ্তানির বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। এই মুহূর্তে আমাদের দেশের চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। কার্বন নিঃসরণ ঘটিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ সরকার মুজিব জলবায়ু উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে শুরু হওয়া জলবায়ু সামিট 2021-এ এক ভিডিও বার্তায় তিনি একথা জানান। বক্তব্যের শুরুতেই সামিটের আয়োজন ও আমন্ত্রণ জানানোর জন্য জো বাইডেনকে ধন্যবাদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করার অংশ হিসেবে প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আশাকে স্বাগত জানায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু মোকাবিলায় প্রতিবছর আমরা প্রায় $5 বিলিয়ন অর্থ ব্যয় করি, যা মোট জিডিপির 2.5%। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলার মধ্যে একদিকে 314,835 জন করোনা সংক্রমিত হয়েছেন। বিশ্বে একদিনে আক্রান্তের সংখ্যার নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। এর আগে একদিনে আক্রান্তের সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে প্রথম স্থানে ছিল। এদিকে দেশজুড়ে সংক্রমণ বৃদ্ধির মধ্যে আজ ভারতের সুপ্রিম কোর্ট এই অবস্থা জাতীয় জরুরি অবস্থার সমান বলে মন্তব্য করেছে। সুপ্রিম কোর্ট অক্সিজেন সরবরাহ ও টিকাকরণের জন্য কেন্দ্রীয় সরকারকে একটি নির্দিষ্ট জাতীয় পরিকল্পনা গ্রহণ করার নির্দেশ দিয়েছে। এছাড়া অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারকে একটি নির্দিষ্ট পরিকল্পনা নিতে বলেছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিল্লির গুন্ডাদের হাতে বাংলা যাবে না। তিনি আজ দক্ষিণ দিনাজপুর জেলার তপনে এক নির্বাচনী জনসভায় বাংলাকে গুজরাটিদের হাতে তুলে না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের নাম না করে বলেছেন, দিল্লির গুন্ডাদের হাতে বাংলা যাবে না। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপনে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, মনে রাখবেন, তৃণমূলের সাথে বিজেপির খেলা হবে, এই খেলায় তৃণমূল জিতবে, আর বিজেপিকে হারিয়ে মাঠের বাইরে বের করে দিন। আপনারা সবাই ওদের ভোট দিয়েছিলেন আগেরবার, কিন্তু ভোট দেওয়ার পরে দেখা গেল একটাও কাজ ওরা বালুরঘাটের জন্য করেনি, তপনের জন্য করেনি, হরিরামপুরের জন্য করেনি, উত্তরবঙ্গে করেনি, দক্ষিণবঙ্গেও করেনি। কেন ওদের ভোট দেবেন? ওদের ভোট দেবেন না। ওদের ভোট দেওয়া মানে দাঙ্গা বাড়ানো, ওদের ভোট দেওয়া মানে বোমাবাজি করা, ওদের ভোট দেওয়া মানে এক হাতে বিজেপির ঝান্ডা, অন্য হাতে মোটা মোটা ডান্ডা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির তেহরান সফরের সময় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করে। দুই ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে বহু ক্ষেত্রে অভিন্ন স্বার্থ এবং 900 কিলোমিটারেরও বেশি যৌথ সীমান্ত রয়েছে। ইরান সফরে এসে পাক পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট ড হাসান রুহানি এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি আজ ইরানের মাসাদ শহরে ইমাম রেজা আলাইসালামের মাজার জিয়ারত করেছেন। মাজার জিয়ারত শেষে তিনি মাজারের প্রধান তত্ত্বাবধায়কের সঙ্গে বৈঠক করেন। দুই দিন আগে সরকারি সফরে ইসলামী প্রজাতন্ত্র ইরান পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি রাজধানী তেহরানে ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সীমান্ত বাজার চালু সংক্রান্ত সহযোগিতা চুক্তিতেও সই করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের জাতীয় নিরাপত্তা সীমারেখা অতিক্রম করার ব্যাপারে পাশ্চাত্যকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার রেড লাইন অতিক্রম করলে মস্কোর জবাব হবে তড়িৎ ও ভয়াবহ। তিনি বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া তার বার্ষিক ভাষণে এই সতর্কবাণী উচ্চারণ করেন। ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশ বৃদ্ধিকে কেন্দ্র করে আমেরিকা সহ পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনা যখন বেড়ে যাচ্ছে তখন পুতিন এই হুঁশিয়ারি দিলেন। প্রেসিডেন্ট পুতিন তার ভাষণে বলেন, আমি আশা করব রাশিয়ার রেড লাইন ক্রস করার ধৃষ্টতা কেউ দেখাবে না, আর প্রতিটি ক্ষেত্রে রেড লাইন অতিক্রম করার বিষয়টি আমরাই নির্ধারণ করব। তিনি আরও বলেন, রাশিয়ার একান্ত নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে যারাই উস্কানিমূলক হুমকি সৃষ্টি করবে মস্কো তাদেরকে অনুতপ্ত করবে, যেরকম অনুতপ্ত তাদেরকে অতীতে কখনো হতে হয়নি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আজারবাইজানে পবিত্র রমজান মাসে নারীদের ইসলামী শালীন পোশাক বা হিজাব নিষিদ্ধের ঘটনায় বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাকুতে রুশ বিশেষজ্ঞ সের্গেই জেন্ট মার্কুস বলেছেন, আজারবাইজানের মতো একটি মুসলিম রাষ্ট্রে হিজাব নিষিদ্ধ করা সম্পূর্ণ অযৌক্তিক ও সংবিধান বিরোধী। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
আজারবাইজানে পবিত্র রমজান মাসে নারীদের ইসলামী শালীন পোশাক বা হিজাব নিষিদ্ধের ঘটনা দক্ষিণ ককেশীয় অঞ্চলের এই মুসলিম দেশের ধর্মপরায়ণ মানুষের মর্মবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির একটি ইসলামী সংগঠনের প্রধান হাজ ইলকার ইব্রাহিম উগলু একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সেদেশে হিজাবের উপর বিধিনিষেধ আরোপের বিষয়ে বলেছেন, পবিত্র এই রমজান মাসে কারো কারো ইসলাম আতঙ্ক সৃষ্টির চেষ্টা ব্যর্থ হবে। আজারবাইজানের অন্যতম এই রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব সম্প্রতি রমজান মাসে মসজিদ খুলে দেওয়ারও আহ্বান জানিয়েছেন। আজারবাইজানের জনগণ এবার এমন সময় রোজা পালন করছে যখন বিগত বছরগুলোর মতো এবছরও সেদেশের সরকার মসজিদগুলো বন্ধ রেখেছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের উপর বিভিন্ন ক্ষেত্রে চাপ ও বিধিনিষেধ অব্যাহত রেখেছে। বিষয়ের ব্যাপার হচ্ছে, সম্প্রতি আর্মেনিয়ার সঙ্গে নগর্ন কারাবাখ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে 44 দিনের যুদ্ধে আজারবাইজানের জনগণও সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে এবং প্রচণ্ড ওই যুদ্ধে আজারবাইজান বিজয়ী হয়। এই বিজয়ের পর দেশটির ধর্মপ্রাণ মুসলমানরা ভেবেছিলেন তাদের মসজিদগুলো খুলে দেওয়া হবে এবং তারা স্বাধীনভাবে ধর্মপ্রচারের কাজ করতে পারবেন, কিন্তু তাদের সে প্রত্যাশা আজও পূরণ হয়নি। তাই অনেকের কাছে এই প্রশ্ন, তাহলে কি এটা জনগণের ওই আত্মত্যাগের পুরস্কার? এ ব্যাপারে রুশ বিশেষজ্ঞ সের্গেই জেন্ট মার্কুস বলেছেন, আজারবাইজান হচ্ছে একটি মুসলিম রাষ্ট্র, তাই সেখানে হিজাব নিষিদ্ধ করা সম্পূর্ণ অযৌক্তিক। এ ধরনের পদক্ষেপে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। যাই হোক, আজারবাইজানের জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে হিজাব নিষিদ্ধ করে সরকারের নেওয়া পদক্ষেপ সেদেশের সংবিধানেরও লঙ্ঘন, কেননা সংবিধানে হিজাবের উপর সীমাবদ্ধতা আরোপের কোনো বিধান নেই। দেশটির সংবিধান অনুযায়ী মুসলিম প্রধান জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান দেখানো ও এক্ষেত্রে নিরাপত্তা ও স্বাধীনতা দেয়া সরকারের দায়িত্ব। মোট কথা, আজারবাইজানে হিজাব নিষিদ্ধের বিষয়ে বলা যায় ওই দেশটির মোট জনসংখ্যার 98% হচ্ছে মুসলমান এবং এদের মধ্যে 80% হচ্ছে শিয়া মুসলিম সম্প্রদায়। এরকম একটি দেশের সরকার একদিকে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অন্যদিকে দখলদার ইসরায়েলের সঙ্গেও তাদের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্পে পুলিশ শ্রমিক সংঘর্ষে আহত আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে দেশের বিশিষ্ট নাগরিক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাধারণ মানুষের উপর অত্যাচারের খড়ক কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ঢাকা প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন।
চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্পে পুলিশ শ্রমিক সংঘর্ষে আহত আরও দুজন শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় এনিয়ে মোট শ্রমিকের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সাতজন। এদিকে দেশের বিশিষ্ট নাগরিক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাধারণ মানুষের উপরে অত্যাচারের খড়ক কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিকদের প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
দুঃখের কথা কি বলবো, বাঁশখালীতে আরো দুজনের মৃত্যু হয়েছে। আমাদের হাইকোর্ট এখনো পর্যন্ত সুমতরে সরকারকে আসামি করে মাঠে হাজির করছে না। আমরা নৈরাজ্য চাই না, সুশাসন চাই, আর আমাদের অত্যাচারের আপনার খর্বটা কমান। আর এই যে রুটের ইটাকে বন্ধ করছেন তার প্রমাণ চাই। আমাদের প্রস্তুত থাকেন, এই রমজানের মাঠ থেকেই শুরু হবে বিদ্রোহ।
বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে সাতজন শ্রমিকের নিহত হবার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই রিট আবেদনে পুলিশের গুলিতে নিহত প্রত্যেক পরিবারকে 3 কোটি টাকা এবং আহত প্রত্যেক পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এছাড়া নিহত এবং আহত শ্রমিকদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেও বলা হয়েছে। আজ বৃহস্পতিবার মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন এই রিট আবেদন করেন। এছাড়া বাঁশখালীতে গুলি করে সাতজন শ্রমিক হত্যার প্রতিবাদে এবং কর্মহীন হকারদের খাদ্য ও আর্থিক সহায়তার দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। এই কর্মসূচি থেকে হত্যাকাণ্ডের শিকার শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং বকেয়া পাওনা পরিশোধ সহ সকল ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, গত 17 এপ্রিল বেতন ভাতা নিয়ে অসন্তোষ থেকে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় 7 জন শ্রমিক নিহত এবং 3 জন পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছেন রুজু করেছেন। এ ঘটনায় 2টি তদন্ত টিম কাজ করছে। চীনের প্রতিষ্ঠান সেফকো 3 পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের অর্থায়নে বাংলাদেশের শিল্পগ্রুপ SS পাওয়ার প্ল্যান্ট নামে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা খোদা প্রেমের অনন্য উৎসব।
فالخير وفير من صرما ينجي المأثوم من النار
خدا প্রেমের অনন্য উৎসব।
রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 9ম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রোজার উদ্দেশ্য হল খোদা সম্পর্কে সদা সচেতন থাকা, মহান আল্লাহকে সবসময় স্মরণে রাখলে ও আল্লাহর ক্ষমতা আর বৈশিষ্ট্যগুলোর কথা মাথায় রাখলে মানুষ কখনো পাপ বা অন্যায় করতে পারে না। মহান আল্লাহর পরিচিতি সংক্রান্ত নামগুলোর অর্থ জানার চেষ্টা করা এজন্যই জরুরি। আল্লাহকে ভালোভাবে জানার পর ও চেনার পরের ইবাদতগুলো আল্লাহকে না জেনে করা ইবাদতগুলোর চেয়ে বহুগুণ উত্তম এবং বেশি গ্রহণযোগ্য হয়। মহান আল্লাহ কুরআনে বলেছেন, যারা জানে ও যারা জানে না তারা কখনো সমান নয়। মহান আল্লাহ সূরা হাশরের ২৪ নম্বর আয়াতে নিজ পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, তিনি আল্লাহ তাআলা স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নামসমূহ তারই। নবমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়। মহান আল্লাহর এই সব নামের রঙে রঙিন করতে হবে আমাদের জীবন।
আমরা কখনো আল্লাহর দয়া ও নিয়ামত গুণে শেষ করতে পারব না। আমাদের সব সময় মনে রাখা দরকার, আমরা তারই দাস, তিনি আমাদের প্রভু, মালিক ও মনিব। এমনকি আমরা যখন আল্লাহর অবাধ্য হই, তিনি তখনও আমাদের বাঁচিয়ে রাখেন। কবি নজরুলের ভাষায়, তোমার হুকুম তরক করি প্রতি পায়ে পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দাই। ইউসুফ নবী মিশরের প্রধানমন্ত্রী হওয়ার পর একদিন তার প্রাসাদের বাইরে খুব দরিদ্র এক ব্যক্তিকে দেখলেন। জিব্রাইল ফেরেশতা বললেন, এই ব্যক্তি হলেন সেই নবজাতক যিনি জুলেখার সতীত্ব হরণের মিথ্যা অভিযোগ সম্পর্কে মহান আল্লাহর হুকুমে বলেছিলেন, ইউসুফের জামা যদি সামনে ছেঁড়া থাকে তাহলে জুলেখা সত্যবাদী, আর যদি পেছনে ছেঁড়া থাকে তাহলে জুলেখা মিথ্যাবাদী। হযরত ইউসুফ তাকে অত্যন্ত সম্মান দেখিয়ে সব ধরনের জীবন উপকরণ, ভাতা ও সম্পদ দান করেন। জিব্রাইল হেসে বললেন, এই ব্যক্তির সাক্ষ্য ও পরামর্শ আপনার জীবন রক্ষা করেছিল বলে আপনি আজ তাকে এত কিছু দিলেন। তাহলে ভেবে দেখুন, মহান আল্লাহর একত্বের সাক্ষ্য দিলে আল্লাহ তাকে কত বেশি প্রতিদান দিতে প্রস্তুত রয়েছেন।
মহান আল্লাহকে কত গভীরভাবে ভালোবাসলে একজন ইমাম হোসেন হওয়া যায় ও হওয়া যায় একজন জৈনাব। ইমাম হোসেনের বোন হজরত জৈনাব কারবালার মরুতে শহীদ হওয়া সৌভাগ্যবানদের লাশ দেখতে আসতেন, কিন্তু যখন তার দুই তরুণ পুত্রের লাশ তাঁবুতে ফেরত আসল তখন তিনি এলেন না, বরং বললেন, হে আল্লাহ, তুমি এই ছোট্ট দুটি উপহার আমার পক্ষ থেকে তোমার জন্য কবুল করো। মহান আল্লাহর ৯৯ বিখ্যাত নামের অন্যতম নাম আবকা। সূরা আর রহমানে মহান আল্লাহ এই নাম উল্লেখ করে বলেছেন, সবকিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহিমময় ও মহানুভব পালনকর্তার চেহারা বা সত্তাই টিকে থাকবে। অন্য কথায়, মহান আল্লাহ চিরঞ্জীব। যখন কিছুই ছিল না তখনও তিনি ছিলেন, যখন কিছুই থাকবে না মহাপ্রলয় বা কিয়ামতের ফলে তখনও তিনি থাকবেন। তিনি সবসময় আছেন ও থাকবেন এবং তিনি অমর ও অক্ষয়। তাই মহান আল্লাহর সঙ্গেই সম্পর্ক রক্ষা জরুরি, অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য।
অবশ্য প্রশ্ন উঠতে পারে, মানুষও পরকালে টিকে থাকবে চিরকাল, কেউ জান্নাতে আবার কেউ বা জাহান্নামে অমর হয়ে থাকবে, তাহলে কি মানুষও অবকা বা চিরঞ্জীব? এর উত্তর হল, মানুষকে অমরত্ব দেয়া হলেও তা তার নিজ ক্ষমতায় নয়, বরং মহান আল্লাহর অনুগ্রহের কারণে। কিন্তু মহান আল্লাহ নিজ শক্তিতেই চিরঞ্জীব। মহান আল্লাহর অনুগ্রহ ছাড়া এবং তার সঙ্গে সম্পর্ক রক্ষা করা ছাড়া আমরা কেউই অমর হতে পারব না। বলা হয়, কেউ যদি সন্ধ্যার সময় ১০০ বার ইয়া আবকা বলে জিকির করেন তাহলে তাকে কোনো বিপদ স্পর্শ করবে না। যা কিছু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তাই টিকে থাকে এবং তা সবার শ্রদ্ধা ও ভালোবাসার পাত্রে পরিণত হয়। সূরা নাহলের ৯৬ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তোমাদের কাছে যা আছে নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে কখনো তা শেষ হবে না।
সূরা কাহফে মহান আল্লাহ বলছেন, ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি এসব কেবলই পার্থিব জীবনের সৌন্দর্য এবং স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের জন্য উত্তম। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে করা সৎ কাজ, যেমন সদকা দেয়া ও মসজিদে দান করা, এসবই চিরকাল টিকে থাকবে এবং এসবের সওয়াব বা প্রতিদানও অব্যাহত থাকবে। মৃত্যুর পরও এসবের সওয়াব লেখা হতে থাকে দাতার নামে। কেউ যদি কোনো সুপ্রথা চালু করে তাহলে তা যতদিন চালু থাকবে ততদিন তার সওয়াব ওই প্রথার প্রতিষ্ঠাতা পেতে থাকবেন। কুপ্রথা চালু করলে অবস্থাটা হবে ঠিক বিপরীত। একটি ভালো বই লিখে গেলেও সেটার সওয়াবও যতকাল বইটি টিকে থাকবে ততকাল লেখক পেতে থাকবেন। মহানবীর আহলে বাইতের প্রতি ভালোবাসাও স্থায়ী সম্পদ, যার প্রতিদান চিরকাল টিকে থাকবে। যারা আল্লাহর প্রিয় ব্যক্তি তারাও চিরস্থায়িত্ব লাভ করেন।
সূরা আর রহমানের 26 নম্বর আয়াতে আল্লাহর যে চেহারার চিরকাল টিকে থাকার কথা বলা হয়েছে সে বিষয়ে ইমাম জাফর আস সাদিক আল ইসলাম বলেছেন, আমরা অর্থাৎ মহানবীর আহলে বাইতই হচ্ছি আল্লাহর চেহারা যা চিরকাল টিকে থাকবে। তাই যারা মহানবীর আহলে বাইতের অনুসারী হবে তারাও চিরকাল টিকে থাকবে। এবারে শোনা যাক অর্থসহ নবম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে তোমার রাহমাতের অধিকারী করো, আমাকে পরিচালিত করো তোমার উজ্জ্বল প্রমাণের দিকে। হে আগ্রহীদের লক্ষ্যস্থল, তোমার ভালোবাসা ও মহাব্বতের ওসিলায় আমাকে তোমার পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে নিয়ে যাও।
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা খোদা প্রেমের অনন্য উৎসব শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 22 এপ্রিল বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, কোভিড ভ্যাকসিনের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ভাটা পড়বে না। যুগান্তর, জীবন বনাম জীবিকা, লকডাউনের বিকল্প কি, মানবজমিন, ইত্তেফাকের শিরোনাম, সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় ধাপ শুরু, হেফাজতের আরও 2 কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, সমকাল, 15 দিনেই এসেছে 1 মাসের বেশি প্রবাসী আয় প্রথম আলো, কালের কণ্ঠের শিরোনাম, বাঁশখালীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টের রিট। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম, করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড ভারতের, সংবাদ প্রতিদিন, অসীম ক্ষমতা সত্ত্বেও কাজ করছে না কমিশন, চূড়ান্ত ক্ষোভ হাইকোর্টের, আজকাল, মোদীর বদান্যতায় লাফিয়ে বাড়ল ভ্যাকসিনের দাম, গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় ধাপ শুরু, দৈনিক ইত্তেফাকের শিরোনাম এটি। বিস্তারিত খবরে লেখা হয়েছে, করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় চলমান বিধিনিষেধের মেয়াদ বা সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় ধাপের প্রথম দিন আজ থেকে শুরু হয়েছে। আর করোনার টিকা নিয়ে বেশ কয়েকটি খবর ছাপা হয়েছে দৈনিক যুগান্তরে। এসব খবরে লেখা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, কোভিড ভ্যাকসিনের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ভাটা পড়বে না। ভারতের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও করোনার টিকা আনার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
জীবন বনাম জীবিকা লকডাউনের বিকল্প কি, মানবজমিনের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, এক বছরের বেশি সময় ধরে করোনায় বিপর্যস্ত জনজীবন, নানা বিধিনিষেধে বন্দী মানুষ, মহাসংকটে অনেকের জীবিকা। এক বছরের মাথায় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফের দ্বিতীয় ঢেউয়ে এলোমেলো সব কিছু। সংক্রমণ ও মৃত্যু বাড়ায় কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম দফায় নয় দিনের লকডাউনের পর এখন আরও দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ চলছে। সংক্রমণ পরিস্থিতিতে কিছুটা লাগাম টানা গেলেও মানুষের জীবিকার প্রশ্নটি এখন সামনে। লকডাউনের কারণে অনেকে কাজ হারিয়ে বসে আছেন ঘরে, কাজ না থাকায় খাদ্য সংকটে পড়েছেন অনেকে। সরকারিভাবে বড় কোনো সহায়তা কার্যক্রম না থাকায় খেটে খাওয়া মানুষ বেশি বিপাকে পড়েছেন এই লকডাউনে। এ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী লকডাউন কতদিন চালু রাখা যাবে বা এর বিকল্পই বা কী হবে তা নিয়ে নানা আলোচনা রয়েছে।
ফের অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, প্রত্যেকেই এখন স্বাস্থ্য ঝুঁকিতে। দৈনিক মানবজমিন এই শিরোনামের খবরে লিখেছে, দেশব্যাপী চলমান লকডাউনে বেশিরভাগ মানুষ ঘরের ভেতর, বিভিন্ন প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। এর মাঝেও অস্বাস্থ্যকর রাজধানী ঢাকার বাতাস। সপ্তাহব্যাপী লকডাউনের মাঝখানে দু একদিন উন্নতি হয়েছিল ঢাকার বায়ুমানের, কিন্তু ফের অবনতি হয়েছে ঢাকার বাতাসের। গতকাল রাত নয়টায় সর্বশেষ হালনাগাদ করা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI সূচকে ঢাকার স্কোর ছিল 169। AQI স্কোর যখন 151 থেকে 200 মধ্যে থাকে, তখন বাতাসের গুণগত মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এর অর্থ ঢাকার বাসিন্দারা প্রত্যেকেই এখন স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। তাছাড়া সংবেদনশীল ব্যক্তিরা আরও মারাত্মক সমস্যা ভোগ করতে পারেন।
বাঁশখালীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টের রিট, কালের কণ্ঠের শিরোনামের খবরে লেখা হয়েছে, চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আজ এ রিট আবেদন দাখিল করেছে। এর আগে গত 18 এপ্রিল আশোকের পক্ষ থেকে সরকারকে আইনি নোটিশ দেয়া হয়। নোটিশে প্রত্যেক নিহতের পরিবারকে 3 কোটি টাকা এবং আহতের পরিবারকে 2 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে বলা হয়।
ই পাসপোর্টে জট, ঝুলে আছে প্রায় 6 লাখ আবেদন। মানবজমিনের এই খবরে লেখা হয়েছে, জট লেগেছে ই পাসপোর্টে। সাম্প্রতিক বছরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনার লকডাউন, MRP-র চেয়ে ই পাসপোর্টের বেশি আবেদন পড়া, ই পাসপোর্টের সফটওয়্যার, ছবি তোলা, মোবাইল আবেদন, সঠিক সময়ে আবেদন ডেলিভারি না দেয়া, ফিঙ্গারপ্রিন্টের সমস্যা, অধিকাংশ আবেদনকারীর ই পাসপোর্টের বিষয়ে বিস্তারিত তথ্য না থাকায় ই পাসপোর্টে জট লেগেছে। অধিদপ্তরে এখন প্রায় 5,90,000 আবেদন ঝুলে আছে, তবে অধিদপ্তর জানিয়েছে দ্রুত এ সংকট কেটে যাবে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কোভিডে ভারতের বিশ্ব রেকর্ড, দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, মারাত্মক দৈনিক করোনা সংক্রমণে বিশ্বের সর্বকালের সব রেকর্ড ভেঙে দিল ভারত। একদিনে করোনা আক্রান্ত হলেন প্রায় 3,15,000 মানুষ। এর আগে গত বছর 17 সেপ্টেম্বর আমেরিকায় একদিনে 3,07,000 মানুষ করোনার কবলে পড়েছিলেন।
আক্রান্তের সঙ্গে সঙ্গে মৃত্যু সংখ্যাটাও বাড়ছে উদ্বেগজনক হারে।
এদিকে দৈনিক গণশক্তি পত্রিকা লিখেছে, এবার করোনা টিকা নিয়ে দেশজুড়ে নতুন বিপর্যয় তৈরি করতে যাচ্ছে মোদী সরকার। কোভিশিল্ড টিকার ভারতীয় উৎপাদক সংস্থা সিরাম ইনস্টিটিউট কেন্দ্রীয় সরকারের সম্মতি নিয়ে বুধবার যে বণ্টন ও মূল্যনীতি ঘোষণা করেছে, তাতেই সারা দেশে নৈরাজ্য তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। মহামারীর এই দুঃসময়ের সুযোগে উৎপাদক কোম্পানির মুনাফা আকাশচুম্বী করতে কোভিশিল্ডের দাম দ্বিগুণের চেয়ে বেশি বাড়িয়েছে। সব মিলিয়ে কেন্দ্রের এই নীতির ফলে সংখ্যাগরিষ্ঠ গরিব মানুষ টাকার অভাবে করোনা টিকা থেকে বঞ্চিত থাকবেন বলে মনে করা হচ্ছে।
অসীম ক্ষমতা তা সত্ত্বেও কাজ করছে না কমিশন, চূড়ান্ত ক্ষোভ হাইকোর্টের। আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, নির্বাচন কমিশনের কাজে অসন্তুষ্ট হাইকোর্ট। দেশ তথা রাজ্যে আসলে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ, সেই আবহেই চলছে নির্বাচন। এই ভোটের রাজনৈতিক প্রচার ও জমায়েত নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট তুলোধনা করল কমিশনকে। করোনার সময়ে প্রচার বন্ধের মামলায় চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, কমিশনের অসীম ক্ষমতা তাও তার কোনো ব্যবহার করছে না তারা। এরপরই হাইকোর্ট বলেছে, টিএন সেশনের দশ ভাগের এক ভাগ কাজ করে দেখাক নির্বাচন কমিশন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্যকথার আজকের আসরের শুরুতেই পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করি মহামারী করোনার মধ্যেও সবাই ভালো ও সুস্থ আছেন। পবিত্র রমজানকে কেন্দ্র করেই স্বাস্থ্যকথার এ আসর সাজানো হয়েছে। মারাত্মক অসুখ বিসুখ না থাকলে সবার পক্ষেই রোজা রাখা সম্ভব। গত আসরে এ বিষয় নিয়ে কথা হয়েছে, আজকের আসরেও এ নিয়ে আলোচনা হবে। আর আলোচনা করবেন বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক, সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ইন্টারনাল মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ইসমাইল পাটোয়ারি। অধ্যাপক ইসমাইল পাটোয়ারি, গত আসর শেষ করেছিলেন এ বলে যে মারাত্মকভাবে অসুস্থ না হলে সবার পক্ষেই রোজা রাখা সম্ভব। এ কথাটা কি আমাদের জন্য আজ একটু ব্যাখ্যা করবেন?
এই কথাটিকে ব্যাখ্যা অবশ্যই করা যেতে পারে। যেমন ধরেন, একজন ডায়াবেটিসের একজন পেশেন্ট, সে রোজা রাখতে চায়, তাহলে কি করতে হবে? তাকে আগে থেকে, রোজার আগে থেকে তাকে প্রিপারেশন নিতে হবে। যেমন এখানে আমাদের খাবারের পরিমাণ যেহেতু কমে যায়, যে রোগী আগে তিন বেলা ইনসুলিন নিতেন, এই সময় হয়তো সে দুই বেলা ইনসুলিন নেবেন। এবং লং অ্যাক্টিং যে প্রিপারেশন গুলো, যেগুলোকে আমরা বেজাল ইনসুলিন বলি, সেগুলো হয়তো সে সন্ধ্যার সময় বেশি ইফতারের সাথে সাথে সেগুলো নিয়ে নেবেন। আর যেগুলো শর্ট অ্যাক্টিং যে ইনসুলিনটা, সেটা হয়তো সাথে 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 নেবেন এবং সেরির সময় নেবেন। যদি দেখা যাচ্ছে যে সুগারের পরিমাণটা খুব বেশি কমে গেছে এবং শারীরিক কোন সিমটম যদি দেখা দেয় হাইপোগ্লাইসিমিয়ার, তখন হয়তো রোজা ভাঙ্গার ইন্ডিকেশন আছে। এভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি। তাছাড়া আমরা যে মেটফর্মিন যে ট্যাবলেটটা আমরা রোজাতে নিয়ে থাকি দিনবেলা, সেটা হয়তো তখন দুই বেলা আমরা নিতে পারি। এছাড়া যে সমস্ত গ্লিকলা যায় যে প্রিপারেশন লং অ্যাক্টিং প্রিপারেশন গুলো আছে সেগুলোকে আমরা কমিয়ে সন্ধ্যা রাতে সেটা আমরা নিতে পারি। এভাবে ঔষধের ডোজটাকে বা ঔষধের মাত্রা এবং পরিমাণটাকে আমরা যদি নিয়ন্ত্রণে এনে আমরা যদি ব্যবহার করি তাহলে ডায়াবেটিস রোগীদের জন্য রোজা রাখাটা কষ্টসাধ্য হওয়ার কথা নয়। কিন্তু খুব বেশি রকমের যদি হাইপারগ্লাইসেমিয়া হয়ে যায় অথবা খুব বেশি হাইপারগ্লাইসেমিয়া যদি হয়ে যায় এবং সেখানে যদি কোনো ঝুঁকি থাকে তখন রোজা ভাঙ্গার নিয়ম আছে, সেটা মানতে হবে।
আচ্ছা অধ্যাপক পাটোয়ারি, আপনি ডায়াবেটিস বা বহুমূত্রের রোগের রোজা রাখার বিষয়ে বললেন। ধরুন যদি উচ্চ বা নিম্ন রক্তচাপ অর্থাৎ হাইপার বা হাইপোটেনশন আছে, তাদের মধ্যে কেউ রোজা রাখতে আগ্রহী হয়, তখন কি করতে হবে?
রোগীদেরকে আমরা বেশি পাই, হাইপারটেনশন হয়তো অন্য অন্য কারণে হতে পারে। যেমন হাইপারটেনশনের প্রসঙ্গে যদি আমরা আসি, হাইপারটেনশনের রোগীরাও এখানে রোজা রাখতে পারবেন, হয়তো ওষুধের ডোজটাকে ওষুধের মাত্রাটাকে সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। কারণ হচ্ছে যে হাইপারটেনশন অনেক সময় অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে। যেমন কেউ যদি একটু উত্তেজিত হয়, মানসিক যদি টেনশন থাকে তাহলে প্রেশারটা বেড়ে যায়। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কল করে রোজা রাখবে, খুব ঠান্ডা মাথায় রোজা রাখবে, আপনি যদি ঠান্ডা মাথায় থাকেন তাহলে স্ট্রেস হরমোনগুলো কম থাকবে, তাতে করে আপনার অসুবিধাটা কম হবে। এছাড়া ঔষধের যে মাত্রাটা সেটা সন্ধ্যা রাতে ভোর রাতে সেভাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন এবং প্রেশারটা আপনি তখন চেক করে নেবেন। এতে করে হাইপারটেনশনের পেশেন্টদের রোজা রাখতে কোনো অসুবিধা হবে না। তবে খাবারের ব্যাপারে খেয়াল করতে হবে যে লবণ, এক্সেস লবণ যাতে খাবার না হয়, চর্বি জাতীয় খাবারগুলো যাতে ইনটেক যদি কম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর হাইপারটেনশনের যে ব্যাপারটা আছে, যদি একটা রোগীর কোনো সময় ডায়রিয়া যদি বেশি হয়, ভমিটিং হয়ে যায় অথবা যদি কোনো শকে যদি থাকে তখন হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। এবং সেটা যদি ঝুঁকিপূর্ণ হয় তখন তাকে হয়তো ফ্লুইড নেওয়া লাগতে পারে। রোজাতে সাধারণত আমরা বলি যে গ্লুকোজ কোনো ইনফিউশন করা যাবে না, কিন্তু নর্মাল স্যালাইন বা অন্যান্য জিনিসগুলো সেগুলো যদি আপনার হাইপারটেনশনের জন্য যদি হয় সেখানে নিতে পারবে।
অধ্যাপক পাটোয়ারি, বাংলাদেশে হাইপার এসিডিটির অনেক রোগী আছেন, তাদের অনেকেই রোজা রাখতে একান্তভাবে আগ্রহী। এখন প্রশ্ন হল, এসব রোগীর পক্ষে কি রোজা রাখা সম্ভব বা রোজা রাখতে হলে তাদের কি করতে হবে?
হ্যাঁ, যেটা আপনি বললেন যে আমরা বলি পেপটিক আলসার ডিজিজ, এখানে ডিউটেরিয়াল আলসার ডিজিজ হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, তাদের এসিডিটির একটা প্রবলেম থাকতে পারে। এরাও যদি সতর্ক থাকে এবং ঠিক মতো পরিমিত ভাবে যদি খাবার অবলম্বন করে তাহলে রোজা রাখতে কোনো অসুবিধা হবে না। এই জন্য বলি, কারণ এটা অনেক সময় আমাদের অনেকগুলো এক্সপেরিমেন্টে দেখা গেছে যে আপনার যদি একটা কন্ডিশনিং রিফ্লেক্স আছে, আপনি যদি গ্রাম অ্যান্ড কুল থাকেন তাহলে কিন্তু এই এসিড সিক্রেশনটা বিশেষভাবে যে ব্রেইন থেকে যে স্টিমুলাইগুলো ভেগাস নার্ভ দিয়ে স্টমাকে যেগুলো আসে সেগুলো তখন কম হবে। কারণ আপনি কুল অ্যান্ড কাম, আপনি আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখতেছেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখন প্রচুর মেডিসিন, আমরা যেটাকে বলি প্রোটন পাম্প ইনহিবিটর, লং অ্যাক্টিং প্রোটন পাম্প ইনহিবিটর এখন আছে, সেগুলোকে যদি আমরা সেবন করি বিশেষভাবে সন্ধ্যা রাতে ভোর রাতে, সেটা অনেক সময় কভার করে নিয়ে যায়, রাতে করে এসিডিটি কম হয়।
অধ্যাপক পাটোয়ারি, আজকের আসরের সব শেষ যে প্রশ্নটি আপনাকে করব সেটি হচ্ছে, আর্থারাইটিস বা অন্য কোনো ব্যথা বেদনা যাদের আছে তারা চাইলে কি রোজা রাখতে পারবে?
সেগুলো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, তবে যে কোনো অ্যাকিউট কন্ডিশন যদি হয়, যদি মনে করে যে তার চলাফেরা এবং ওষুধ সেবনে না করার জন্য খুব বেড়ে গেছে, তখন ডাক্তারের পরামর্শ নিয়ে সে তখন সেটা রোজা ভাঙতে পারে। কিন্তু এমনি সিম্পলি ব্যথার জন্য এবং সিম্পলি আর্থ্রাইটিসের জন্য রোজা ভাঙার কোনো কারণ নাই। কারণ এমনি ব্যথার ওষুধ খাবার ওষুধ ছাড়াও সাপোজিটরি ফর্মে, ইনজেক্টেবল ফর্মও কিন্তু অনেক অ্যানালজেসিক আছে, বেশি অসুবিধা হলে তখন সে সাপোজিটরি নিতে পারে, প্যারেন্টাল ইনজেকশন নিতে পারে, তাতে রোজার কোনো ক্ষতি হওয়ার কথা নয়।
তো শ্রোতা বন্ধুরা, ডায়াবেটিস এবং আর্থারাইটিসের রোগী রোজা রাখতে পারবেন কিনা সে প্রসঙ্গে এতক্ষণ অধ্যাপক ইসমাইল পাটোয়ারের আলোচনা শুনলেন। আর এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন সৈয়দ মুসা রেজা। তো আজকের আলোচনা থেকে বুঝতে পারছি, মারাত্মক অসুখ বিসুখ না থাকলে সবার পক্ষেই রোজা রাখা সম্ভব। আগামী আসরেও এ প্রসঙ্গে কথা হবে, সে আসরেও এই বিশেষজ্ঞ চিকিৎসক কথা বলবেন। তো শ্রোতা বন্ধুরা, এবার বিদায় নেব স্বাস্থ্য কথার আজকের আসর থেকে। তার আগে বলে নিই, রোজার সংযমের শিক্ষা আত্মিক ক্ষমতাই কেবল বাড়ায় না, বরং সুস্থ থাকতেও সহায়তা করে। রোজার শিক্ষাকে গ্রহণ করে সবাই সংযমী হব। গত রোজায় আমাদের যেসব ভুলভ্রান্তি হয়েছে, এবারে রোজায় তা থেকে সবাই দূরে থাকার চেষ্টা করব। একান্তভাবে সবাইকে এ আহ্বান জানাচ্ছি, সবাই ভালো ও সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইসরায়েলি পরমাণু স্থাপনার কাছে সিরিয়া থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাত, এটিকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে ইহুদিবাদী সেনাবাহিনীর স্বীকারোক্তি। সিরিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। দিমোনায় আঘাত হানলে পরিণতি কী হতে পারত তা নিয়ে চলছে বিশ্লেষণ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় আরও ৯৮ জনের মৃত্যু। বাংলাদেশকে টিকা দেওয়ার সাধ্যমতো চেষ্টার আশ্বাস নয়াদিল্লির। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের শান্ত অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।